You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1. The following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শুভ সন্ধ্যা বন্ধুগণ, আমি ইমন, আজকে আপনাদের সাথে আছি। আমার সাথে আছে সুমিত। আশা করি আমার দূরের ও কাছের সকল বন্ধু ভালো আছে। ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, তবুও আমরা সকলে ভালো থাকতে চাই। প্রতিনিয়ত নানা সংবাদ আমাদের সুখের ঘরে আগুন ধরিয়ে আমাদের দুঃখিত করে তুলছে। নানা অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদে আমরা যেন ক্রমে ক্রমে দুঃখের তিমিরে নির্বাসিত হচ্ছি। এর মাঝে আমরা জোর প্রচেষ্টা চালাই ভালো থাকার। আমাদের চলচ্চিত্র তথা বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়িকা দিতি আর আমাদের মাঝে নেই। আমাদের আজকের অনুষ্ঠান আমরা নিবেদন করেছি চিত্রনায়িকা দিতির উদ্দেশ্যে। দিতি, পুরো নাম পারভিন সুলতানা দিতি। চিত্রনায়িকা হিসেবে তাকে আমরা পরিচয় করিয়ে দিলেও চলচ্চিত্রের বাইরে ছোট পর্দার নানা অনুষ্ঠানে ছিল তার সগৌরব উপস্থিতি। নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা এবং রান্নার অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন। তিনি নাটক নির্দেশনাও দিয়েছেন আর অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও তিনি ছিলেন সমান পারদর্শী। বিজ্ঞাপন চিত্রে তিনি মডেল হয়েছেন। অত্যন্ত আকর্ষণীয় চেহারা এবং ব্যক্তিত্বের অধিকারী এই গুণী শিল্পী আমাদের বিনোদন জগতের সকল শাখায় সফলতা পেয়েছেন। এ এক বিরল সমন্বয়। চলচ্চিত্র জগতের আর কজনকে আমরা সকণ্ঠে গাইতে শুনেছি? আমি এ মুহূর্তে মনে করতে পারছি দুটি নাম, চিত্রনায়ক জাফর ইকবাল এবং চিত্রনায়ক আলমগীর। চিত্রনায়ক জাফর ইকবাল অকাল প্রয়াত, আর আলমগীর অনেকটাই পর্দার আড়ালে চলে গেছেন। তাদের কেউই দিতির মতো নিয়মিত সঙ্গীত চর্চা করতেন না। যে কোনো অনুষ্ঠানে দিতিকে যখন তখন গাইতে বললেও তিনি কখনোই কোনো অজুহাতে তা এড়িয়ে যেতেন না। নিয়মিত অনুশীলন করার কারণেই তিনি সে সাহস পেতেন। আমরা নির্দ্বিধায় বলতে পারি, পারভিন সুলতানা দিতির মতো সুকণ্ঠী চিত্রনায়িকা বাংলাদেশের চিত্রজগৎ কখনো পায়নি। আমরা আর কখনো তার কণ্ঠে নতুন কোনো গান শুনতে পারব না। আমাদের প্রথম গান চলুন শুনে আসি চিত্রনায়িকা ও গায়িকা দিতির কণ্ঠে। গানটির বাণী রচনা করেছেন শহীদুল্লাহ ফরাইজি এবং সুরারোপ করেছেন পল্লব স্যান্নাল। ফিরে যেন আসি অ্যালবামের গান মূর্খ বালক। একটা বন্ধুদের তো এর মিউজিক ভিডিওটি দেখাতে পারলাম না। গানটির চলচ্চিত্রায়নেও মডেল হয়েছেন শিল্পী নিজেই। মধ্য বয়সেও তার তারুণ্যের রূপ আর উচ্ছলতা এতটুকু ম্লান হয়নি। বাংলাদেশের চলচ্চিত্রে তার পদার্পণ 80-এর দশকে। যদিও ছোটবেলা থেকেই গানই ছিল তার ধ্যান জ্ঞান, তিনি কখনোই অভিনয় করার কথা কিংবা চিত্রনায়িকা হওয়ার কথা ভাবেননি। তিনি সবসময় হতে চেয়েছিলেন সঙ্গীত শিল্পী, তার পিতামাতারও তাই ইচ্ছা ছিল। বিটিভিতে গান গাওয়ার মাধ্যমেই তিনি বিনোদন জগতে প্রথম পা রাখেন। পিতা আবুল হোসেন আর মাতা নূরজাহান বেগমের ঘরে পারভীন সুলতানা দিতি 31 মার্চ 1965 সালে নারায়ণগঞ্জ জেলার সোনার গাঁয়ে জন্মগ্রহণ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ডাক দিয়ে যায়, কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল আমি ওস্তাদ। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি প্রায় 200-এর অধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে দিতি চিত্রনায়ক আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এ ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1984 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির আগমন ঘটে। তার অভিনীত এমন অনেক জনপ্রিয় ছবি আছে যা এখনও বর্তমান প্রজন্মের দর্শকের কাছেও জনপ্রিয়। দিতি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উসিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, স্নেহের প্রতিদান, শেষ উপহার, চরম আঘাত, স্বামী স্ত্রী, অপরাধী, কালিয়া, কাল সকালে, মেঘের কোলে রোদ, আকাশ ছোঁয়া ভালোবাসা, মুক্তি, কঠিন প্রতিশোধ, জোনাকির আলো, তবুও ভালোবাসি, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, হৃদয় ভাঙা ঢেউ, মাটির ঠিকানা, 9 নম্বর বিপদ সংকেত, দুর্জয় ইত্যাদি। দিতি ইডেন কলেজ থেকে HSC এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। 1986 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। তাদের সংসারে লামিয়া এবং দীপ্তি নামের দুই সন্তান রয়েছে। সোহেল চৌধুরী দিতির সাথে একই সময় চলচ্চিত্রে আসেন। 1997 সালে সোহেল চৌধুরী নিহত হন। এখন দিতি অভিনীত চলচ্চিত্র দুই জীবন থেকে আমরা একটি গান শোনাব। এই চলচ্চিত্রে দিতির নায়ক ছিলেন আফজাল হোসেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন। এটিকে দিতির জীবনের একটি মাইল ফলক বলা যায়। চলুন শুনে আসি দুই জীবন থেকে দিতির লিপে গান।
অন্তর খাটি করিয়া আদি রাহে পুড়িয়া অন্তর খাটি করিয়া পাবে যে সুখ মিলানে
স্মৃতির উদ্দেশ্যে জীবনানন্দ দাশের একটি কবিতা শোনাচ্ছি আপনাদের। অন্ধকার, গভীর অন্ধকার, ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনদিন আর জাগব না জেনে, কোনদিন জাগব না আমি, কোনদিন জাগব না আর। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও, হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ প্রবাহমান যন্ত্রণা নাও, জানো নাকি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, জানো নাকি নিশীথ, আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের শারদ সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা, দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে। মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদে উৎসব শুরু করেছে। হায় উৎসব! হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি। অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। কোনদিন মানুষ ছিলাম না আমি। হে নর, হে নারী, তোমাদের পৃথিবী কে চিনিনি কোনদিন? আমি অন্য কোন নক্ষত্রের জীব নই, যেখানে স্পন্দন সংঘাত গতি, যেখানে উদ্যম চিন্তা কাজ, সেখানে সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার, সেখানে শত শত শুকরের প্রসব বেদনার আড়ম্বর, এই সব ভয়াবহ আরতি। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও? হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে জাগাতে চাও কেন? অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠব না আর, তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তি নাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে, কোনোদিন জাগব না জেনে, কোনোদিন জাগব না আমি, কোনোদিন আর। এবার আবার ফিরে আসি, ফিরে যেন আসি অ্যালবাম থেকে একটি গান শোনাব আপনাদের। এই গানটিরও কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজি এবং সুরারোপ করেছেন পল্লব স্যান্যাল।
দেখা হতো না, এত বড় পৃথিবী
এনটিভিতে একটি অনুষ্ঠান প্রচারিত হত, কি কথা তাহার সাথে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা দিতি। উপস্থাপক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করতেন লেখক ইমদাদুল হক মিলন। সেখান থেকে আমরা জানতে পারি, সোনার গায়ে এক বনেদি পরিবারে দিতি তার শিশুকাল অতিবাহিত করেছেন। চার ভাই এবং তিন বোনের ঘরে দিতি পঞ্চম সন্তান। সোনার গায়ে তিনি পরিচিত ছিলেন বেবি পারভিন হিসেবে। তিনি খুব দুষ্টু অথবা ডানপিটে ছিলেন। পুকুরে ঝাঁপিয়ে, গাছে গাছে চড়ে, পাড়ায় পাড়ায় ডাঙ্গুলি বা এই ধরনের গ্রামীণ খেলা খেলে তার দিন কাটত। সন্ধ্যায় মাগরেবের আজানের আগে বাড়ি ফেরার কথা তিনি প্রায় প্রতিদিনই ভুলে যেতেন। এরপর দাদির ভয়ে পেয়ারা গাছের ওপর তার অনেক রাত কেটেছে। দিতির ভাষায়, ভাই বোনদের মধ্যে তিনি সবচেয়ে বেশি তার দাদির মার খেয়েছেন। দাদি ছিলেন তার পরিবারের প্রধান। দাদির উপরই ন্যস্ত ছিল দিতিকে শাসন করার ভার। বাড়িতে দিতির বড় বোন গান করতেন। গানের শিক্ষক নিয়মিত আসতেন তাকে গান শেখানোর জন্য। বড় বোনের হারমোনিয়াম, তবলা দিতির জন্য ধরা নিষেধ ছিল। দিতি দরজার পাশে দাঁড়িয়ে শুনতেন তার বোন শিক্ষকের কাছে কি গান শিখছে। তার বোন শিক্ষকের কাছে শিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই গান এবং হারমোনিয়ামে সেই গান তোলা দিতি কেমন করে যেন শিখে ফেলেছিলেন। একদিন সবাইকে অবাক করে দিয়ে দিতি হারমোনিয়াম বাজিয়ে গেয়ে ফেললেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার গায়ে সেই কথা ছড়িয়ে গেল। বেবি পারভিনকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকে আসত। বাবা মা মনে করত যে দিতি অবশ্যই অনেক বড় সঙ্গীত শিল্পী হবে। দেশ স্বাধীন হবার পর দিতিকে তার বাবা মা পাঠিয়ে দিলেন ঢাকায়। লিটল অ্যাঞ্জেল স্কুলে ভর্তি হলেন ক্লাস টুতে। তিনি থাকতেন তার মামার বাসায়। বাবা মা তার গানের প্রতিভা বিকশিত হওয়ার জন্যই তাকে ঢাকায় পাঠিয়েছিলেন। খুব ছোটবেলাতেই বিটিভির আলোর পায়রা অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার গান করেছেন। রেডিওতে সেখানেও তিনি অনেক গান করেছেন শিশু শিল্পী হিসেবে। এরপর তিনি যখন কৈশোরে, তখন তিনি আবার চলে যান সোনার গায়ে। সেখানে তিনি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কখনো গ্রাম থেকে থানা লেভেলে তিনি বিজয়ী হয়ে যখন জেলা পর্যায়ে এসেছেন, তখন লোকমান হোসেন ফকির, এই সঙ্গীত শিল্পী, তাকে বললেন যে তুমি নারায়ণগঞ্জে থাকো, গান শেখো আমার কাছে থেকে, তাহলে তুমি হয়তোবা পরবর্তী পর্যায়ে বিজয়ী হতে পারবে। সেই সঙ্গীত শিল্পী লোকমান হোসেন ফকিরের গানের দলে তিনি গান গেয়েছেন বিটিভিতে। বিটিভিতে ওই সময় তিনি পরিচালক আল মনসুরের নজরে পড়েন। এই গানের দলে কোরাস গান গাওয়া ছাড়াও বিটিভিতে ওই সময়ে তিনি একক সঙ্গীত পরিবেশন করেছেন, কিন্তু কেন জানি আল মনসুর সেটি দেখেননি। তিনি দেখেছিলেন যে গানের দলে লাল শাড়ি পরা একটি মেয়ে আছে এবং তিনি তাকে খুঁজে নিলেন বা মনে করলেন তার যে নাটক সেখানে নায়িকা হিসেবে নেবেন। আল মনসুর টিভিতে তখন হীরামন নামে একটি ধারাবাহিক নাটক পরিচালনা করতেন এবং ওই সময় তিনি লাইলি মজনু এপিসোডের জন্য লাইলিকে খুঁজছিলেন। কিন্তু দিতিকে খুঁজে পেতে তার বেশ কষ্ট করতে হয়েছিল। কোরাস গানে তো কত শিল্পী থাকে, সেখান থেকে একজনকে খুঁজে বের করা খুবই মুশকিল। উনি তখন লোক লাগালেন গালে তিলওয়ালা মেয়েটাকে খুঁজে বের করতে। তখন দিতি ধানমন্ডি 32 নম্বরে খালার বাড়িতে থাকতেন। তাকে খুঁজে পেয়ে আল মনসুর সাহেব তাকে অভিনয় করতে বললেন। প্রথমে তিনি রাজি না হলেও পরে রাজি হয়ে গেলেন। পরিবার থেকেও গানে উৎসাহ দিলেও অভিনয়ে উৎসাহ দেয়া হয়নি। এবং যখন তিনি লাইলি মজনুতে অভিনয় করলেন তখনও তার অভিনয়ে অনেক ধরনের সমস্যা ছিল। তিনি অভিনয়ের সময় তার হাত তার নায়ক মানস বন্দ্যোপাধ্যায় ধরবেন এটি কখনোই হতে দেননি। তখন সেই সময় ক্লোজ আপে লাইলির মা হিসেবে অভিনয় করেছিলেন দিলারা জামান। দিলারা জামান তার হাত দিয়েছিলেন মানস বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং সেটাকে ক্লোজ আপে নেওয়া হয়েছিল। একটা জায়গাতে দিতির পা দেখানোর দরকার ছিল, সেটাও দিতি রাজি হননি। সেখানেও দর্শক দেখতে পেয়েছে লাইলির মা দিলারা জামানের পা। যাই হোক, এই লাইলি মজনুতে অভিনয় করার পর তিনি অনেক চলচ্চিত্রের অফার পান, কিন্তু সেগুলো সবই তিনি ফিরিয়ে দেন। দিতিরও অভিনয় করার কোনো শখ ছিল না। তারপরও দিতি দ্বিতীয়বারের মতো বিটিভিতে নাটকে অভিনয় করেন। এতে তার কাছে ফিল্মের অফার আসা আরও বেড়ে যায়। এর মাঝে দিতি ময়মনসিংহ বেড়াতে গেলে সেখানকার বন্ধুরা দিতির ছবি পাঠিয়ে দেন চলচ্চিত্রের নতুন মুখের সন্ধানে কার্যক্রমে। দিতি নির্বাচিত হন অডিশন দেবার জন্য। বারবার দিতিকে এফডিসিতে ডাকা হলেও তিনি যাননি। শেষে ওই সময়কার নামকরা পরিচালক ও প্রযোজকেরা দিতির বাসায় উপস্থিত হয়ে তাকে অনুরোধ করেন এফডিসিতে যাওয়ার জন্য। ওই সময় দিতি লালমাটিয়া মহিলা কলেজে বিএ পড়ছিলেন। দিতি গেলেন এবং নির্বাচিত হলেন, কিন্তু ওই সময়কার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে তার দারুণ আপত্তি ছিল। তিনি আবারও চলচ্চিত্রের অফার ফিরিয়ে দিতে লাগলেন। 1985 সালে উদয়ন চৌধুরী তার কাছে নিয়ে এলেন মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক সরকারি অনুদানে নির্মিতব্য এক চলচ্চিত্রের অফার। চলচ্চিত্রের নাম ডাক দিয়ে যায়। চলচ্চিত্রে প্রধান চরিত্রে ছিলেন আফজাল হোসেন। গল্প এবং আফজাল এ দুটোর কারণে তিনি রাজি হয়ে গেলেন। চলচ্চিত্রটি পুরো শুটিং হয়েছিল কিন্তু তারপরও মুক্তি পায়নি। এরপরে ধীরে ধীরে চলচ্চিত্রে অভিনয় করার বিষয়ে দিতির কিংবা পরিবারের যে মন মানসিকতা ছিল তার পরিবর্তন হয়। দিতি ব্যস্ত হয়ে পড়েন সকল ধরনের বাংলা চলচ্চিত্রে। এবার আবারও আপনাদের শোনাব দুই জীবন চলচ্চিত্রের গান। দুই জীবন চলচ্চিত্রের এই গান দুটি এখনও সমানভাবে জনপ্রিয়।
আজ কথা দিয়েছো বলেছো
আপনারা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও 4EB 98.1 FM থেকে। এই অধিবেশন আপনারা শুনতে পান প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত। সাথে থাকুন, শুনতে থাকুন। 20 মার্চ রোববার বিকেলে বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত দিতি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দিতি দীর্ঘদিন ধরে নিউরোসার্জারির পরামর্শক সৈয়দ সাঈদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় গত বছরের 25 জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হলে দেশে ফিরিয়ে আনা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। শিল্পীর জন্মস্থান সোনারগাঁয়ে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 29 এপ্রিল দিতি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আইসক্রিম মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। প্রথম আলো সংবাদপত্রে আমজাদ হোসেন দিতিকে নিয়ে তার একটি অভিজ্ঞতার কথা বলেছিলেন। আমজাদ হোসেন জানান যে তার হীরামতি ছবির পুরো শুটিং তিনি করেছিলেন চিত্রনায়িকা সুচরিতাকে নিয়ে, কিন্তু একটা সমস্যার কারণে শুটিংয়ের পর তাকে বাদ দিতে হয়। তারপর তিনি দিতিকে নেন, নতুন করে আবারও শুটিং শুরু করেন। ইউনিট নিয়ে যান জাফলং। জাফলংয়ে নদীর ধারে শুটিং চলছে। তখন তো মুঠোফোন ছিল না। দিতির কাছে একটা চিঠি এলো, পাঠানো হয়েছে শিল্পী সমিতির অফিস থেকে। বুঝলাম সুচরিতাকে বাদ দিয়ে কেন দিতিকে নেওয়া হল এ সংক্রান্ত চিঠি। আমজাদ হোসেন প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। দিতি না জানি আবার শুটিং না করে চলে যান। শুটিং বন্ধ রেখে পুরো ইউনিট তাকিয়ে আছে দিতির দিকে। দেখা গেল দিতি চিঠিটি খুব মন দিয়ে পড়লেন, তারপর কুচি কুচি করে ছিঁড়ে পানিতে ভাসিয়ে দিলেন। এরপর আমজাদ হোসেনের দিকে তাকিয়ে হেসে বললেন, চলুন শটটা দিয়ে দিই। সকলের বুক থেকে পাথর নেমে গেল, এমনই সাহসী ছিলেন দিতি। মৃত্যু অনিবার্য, কিন্তু মাত্র 51 বছর বয়সে দুরারোগ্য ব্যাধির কাছে একজন শিল্পীর হেরে যাওয়া সত্যি মানা যায় না। আমরা এখন সব শেষ গানটি শুনব আবার দিতির অ্যালবাম থেকে।